This track was downloaded from FusionBD.com.
বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টান টান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসাবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221B বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন। আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প সিংহের কেশর। পাঠে অংশ নিয়েছেন স্বপ্নীল, অরণ্য, শশী, রনি এবং অ্যাঞ্জেলি।
Well, in the merry month of May, up from me home and started, left the girls and threw a lily broken heart to lose the father dear.
Fitzroy MacPherson হলেন বিজ্ঞানী শিক্ষক। সুন্দর এই তরুণটি তার জীবনে উন্নতির পথ বাতজ্বরের পরে হৃৎপিণ্ডের রোগের ফলে অবরুদ্ধ হয়ে গেছে। খেলাধুলায় একটা স্বাভাবিক নৈপুণ্য তার আছে এবং যেসব খেলা খুব বেশি শ্রমসাপেক্ষ নয় সেগুলোয় অত্যন্ত পারদর্শী তিনি। শীত গ্রীষ্ম নির্বিশেষে তিনি সাঁতরাতে যেতেন এবং যেহেতু হোমস নিজেও একজন পাক্কা সাঁতারু তাই তারা প্রায়ই সাঁতার কাটতে যেতেন, সঙ্গে ওয়াটসনও থাকতেন। সেই সময়ে একদিন ভদ্রলোককে হঠাৎ দেখা গেল ঝুঁকে পড়া পাহাড়ের ধারে যেখানে পথ শেষ হয়েছে সেখানে তার মাথাটা ওয়াটসনে চোখে পড়ল। তারপর সমস্ত শরীরটাই তার উপরে উঠে এলো। মাতাল মানুষের মতো টলমল করছেন তিনি। পর মুহূর্তে তিনি দু হাত মাথার উপর তুলে ভয়ঙ্কর চিৎকার করে পড়ে গেলেন মুখ থেকে। ট্যাকহার্ন আর হোম দৌড়ে গিয়ে তাকে ধরে চিত করে শুইয়ে দিলেন। বেশ বোঝা যাচ্ছিল তিনি অপরাগত। চোখের জলজলে দৃষ্টি আর ভয়াল বিবর্ণ গাল লক্ষ্য করে বোঝা গেল তার জীবনের পরিচয়। তারপর সাবধানতা সূচক দু একটা কথা তার মুখ থেকে বেরিয়ে এলো, জড়ানো অস্পষ্ট সেই কথা। কিন্তু তারপরেও শেষ যে কথাটা প্রায় চিৎকারের মতো তার বিকৃত মুখ থেকে বেরিয়ে এলো সেটা হোমসরা শুনলেন, সিংহের কেশর। কথাটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, দুর্বোধ্য এবং অবোধ্য বলা চলে। হোমস অনেক চেষ্টা করেও কথাটার অর্থ খুঁজে পেলেন না। তারপর ম্যাকপারসন তার অর্ধেকটা শরীর মাটি থেকে তুলে মুহূর্তের মধ্যে দু হাত আকাশে ছুঁলেন, তারপর পড়ে গেলেন কাত হয়ে, মৃত্যু হল তার। ভয়ঙ্কর এই ব্যাপারটার আকস্মিকতায় হোমসের সঙ্গী ট্যাকহার্স্ট হতবাক হয়ে গেলেন, কিন্তু হোমসের সমগ্র অনুভূতি হয়ে উঠল অত্যন্ত সজাগ এবং তিনি বুঝতে পারলেন যে এক অসাধারণ ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। মৃত ম্যাকপারসনের পরনে ছিল বারবেরি ওভারকোট আর প্যান্ট, পায়ে ফিতে না দেয়া ক্যান্ডিসের জুতো। ওভারকোটটা কেবলমাত্র তার কাঁধে লাগানো থাকায় পড়ে যাওয়ার সময় তা খসে গিয়ে তার খোলা পিঠটা দেখা যাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে রইলেন হোমস, পিঠে যেন কোনো পাতলা চাবকের দাগ আর তা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। বিভৎস ক্ষতগুলো তার কাঁধ আর পাঁজর ঘিরে দেখা যাচ্ছে, থুতনি দিয়ে রক্ত পড়ছে কারণ যন্ত্রণার চোটে তার নিচের ঠোঁট কামড়ে ফেলেছিলেন তিনি। হোমস মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসেছিলেন আর ট্যাকহার্স্ট দাঁড়িয়েছিলেন। হঠাৎ ওই প্রতিষ্ঠানের অঙ্কের মাস্টার মশাই আয়ান মার্ডার্ক সেখানে হাজির হলেন। ভদ্রলোক লম্বা, কালচে, রোগা এবং এতই স্বল্পভাষী আর অমিশুক যে তার কোনো বন্ধুই ছিল না। তিনি সব সময় নিজের মধ্যেই ডুবে থাকতেন। ছাত্ররা তাকে একটু অদ্ভুত বলেই মনে করত। মাঝে মাঝে রেগে গেলে তার কয়লা কালো চোখের দৃষ্টি তার কালো মুখের মতোই ভয়ঙ্কর হয়ে উঠত। একবার ম্যাকফার্সনের ছোট্ট কুকুরটার উপর ক্রুদ্ধ হয়ে তিনি কুকুরটাকে তুলে কাঁচের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি শিক্ষক হিসেবে খুবই পারদর্শী ছিলেন বলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি।
আহ বেচারা,
আচ্ছা, কি করে আপনাদের সাহায্য করতে পারি? এই দৃশ্যে তাকে খুবই বিচলিত বলে মনে হলো। বলাই বাহুল্য, সেই কুকুরের ঘটনার পর থেকে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল না।
আচ্ছা, আপনি কি ছিলেন ওর সঙ্গে? বলতে পারেন কি হয়েছিল?
না না, আজ সকালে আমার দেরি হয়ে গেছিল, আদৌ নদীর তীরে আসিনি, সোজা গেবলস থেকে আসছি।
কি করতে পারি এখন? হ্যাঁ, একটা কাজ করতেই পারেন, তাড়াতাড়ি ফুলওয়ার্তে চলে গিয়ে পুলিশে খবর দিন।
একটাও কথা না বলে দৌড়ে তিনি চলে গেলেন। স্যাকহার্স্টের ঘোর তখনও কাটেনি, তিনি মৃতের কাছেই রইলেন। আর হোমস রাস্তার উপরে উঠে এক দৃষ্টিতে সমস্ত অঞ্চলটা দেখে নিলেন। কোথাও জনমানবের চিহ্ন নেই, শুধু অনেক দূরে একটা কালো মূর্তি ফুলওয়ার্তের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে বলে দেখা গেল। মামলাটার গভীরে প্রবেশ করেছেন হোমস। এরকম আশ্চর্য মামলা তার খুব কমে এসেছে, বরজোর 15 মিনিট, তার বেশিক্ষণ ম্যাকফার্সন সমুদ্র তীরে থাকেননি। স্যাকহার্স্ট গেবলস থেকে তার পিছু পিছু আসছিলেন, অতএব এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি স্নান করতে গিয়েছিলেন, পোশাক ছেড়েছিলেন, খালি পায়ের ছাপই তার প্রমাণ। তারপর হঠাৎ তাড়াতাড়িতে কোন রকম পোশাক পরে নেন। পোশাকগুলো পরীক্ষা করে দেখা গেল ওগুলো সব কোঁকড়ানো, মোচড়ানো এবং বোতাম না লাগানো। আর ফিরে এসেছেন স্নান না করে, আর যদি বা স্নান করেও থাকেন গা না মুছে এসেছেন। এই মতলব পাল্টেবার কারণ হলো অত্যন্ত ভয়ঙ্কর অমানসিক কোনো আতঙ্ক। সেই আতঙ্কের বিভীষিকায় নিজের ঠোঁট কামড়ে ফেলেছিলেন এবং যেটুকু ক্ষমতা তখনও অবশিষ্ট ছিল তাতে করে ঘুড়ি মেরে এগোতে গিয়ে মারা গেছে। এই বর্বরচিত কাজ কার? অবশ্য পাহাড়ের নিচে কয়েকটা গুহা আছে, কিন্তু সূর্য তখনও অনেক নিচে, সূর্যের আলোয় গুহাগুলোর ভেতরটাও বেশ দেখা যাচ্ছে, সুতরাং সেখানে কারো লুকিয়ে থাকা সম্ভব নয়। সমুদ্রে গোটা 2-3 মাস ধরার নৌকো, খুব বেশি দূরে নয় সেগুলো, নৌকোর যাত্রীদের পরীক্ষা করা যেতে পারে। শেষ পর্যন্ত মৃতদেহের কাছে যখন ফিরে এলেন, দেখলেন বেড়াতে আসে মানুষের একটা ছোটখাটো দল সেখানে ভিড় জমিয়েছে। আয়ান মার্ডার গ্রামের পুলিশ অ্যান্ডারসনকে নিয়ে ঠিক সেই সময় ফিরে এসেছেন। লোকটি বলিষ্ঠ, গোফ আছে, সাসেক্সের মানুষের মতো একটু মন্থর, কথা কম বলেন, বুদ্ধিদীপ্ত চেহারা। সবকিছু সে শুনল এবং নোট করল। তারপর তিনি মিস্টার হোমসকে একান্তে নিয়ে কিছু কথা বললেন।
আপনার উপদেশ পেলে অনেক উপকৃত হব মিস্টার হোমস, এত বড় একটা ব্যাপারে কিনারা করা আমার পক্ষে কঠিন, আর না পারলে আমাকে ওই লুইসের কাছে কথা শুনতে হবে।
হোমস তাকে একজন তার ওপরওয়ালা আর একজন ডাক্তারকে পাঠিয়ে দিতে বললেন, আর নির্দেশ দিলেন কোনো কিছু যেন নড়াচড়া করা না হয় এবং যেন নতুন পায়ের ছাপ বেশি না পড়ে যতক্ষণ তারা না আসছেন। ইতোমধ্যে হোমস মৃতদেহের পকেট খুঁজে একটা রুমাল, একটা ছোট আর একটা মস্ত বড় ছুরি, ভাঁজ করা কার্ডের বাক্স পেলেন। কার্ডের বাক্স থেকে একটুকু কাগজ বেরিয়েছিল, হোমস তা নিয়ে পুলিশের হাতে দিলেন। আঁকা বাঁকা মেইলি হাতে লেখা, অতি অবশ্যই আমি ওখানে থাকবো মডি, প্রেমের ব্যাপার বলে মনে হলো, কোথায় এবং কখন তা জানা গেল না। কার্ডের বাক্সে পুনরায় সেটা রেখে দিয়ে তারপর অন্য সব জিনিসের সঙ্গে সেটাও মৃতের পকেটে রেখে দেওয়া হলো। হোমস নাস্তা করার জন্য বাড়ি ফিরে গেলেন, যাবার আগে ভুলে গেলেন যাতে গুহাগুলো ভালো করে খোঁজ করে দেখা হয়। শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প সিংহের কেশর। শুনে থাকুন, ফিরছি একটু পর। ফিটজরয় ম্যাকফারসন বিজ্ঞানের শিক্ষক, সেই সাথে হোমসের সাঁতারের সঙ্গী। একদিন হঠাৎ হোমসের চোখের সামনে রাস্তার মাঝখানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ম্যাকফারসন। তার পিঠে পাতলা চাবুকের দাগ, বীভৎস ক্ষত তার কাঁধ আর পাঁজর জুড়ে। মামলাটা খুবই আশ্চর্যজনক মনে হলো হোমসের কাছে। সমুদ্রের তীরে ম্যাকফারসন মাত্র 15 মিনিট ছিলেন, গিয়েছিলেন স্নান করতে, কিন্তু স্নান না করেই দোমড়ানো মোচড়ানো কাপড় পরে কিসের আতঙ্কে ফিরে এসেছিলেন ম্যাকফারসন? কে আক্রমণ করেছিল তাকে? পকেট হাতড়ে ম্যাকফারসনের পকেটে পাওয়া গেল একটা চিরকুট, মেয়েলি হাতের লেখা। খুবই আশ্চর্যজনক মামলা, কোন সূত্রকে খুঁজে পাবেন হোমস? দুই তিন ঘন্টা বাদে বেকার স্ট্রিটের বাড়িতে স্যাকহার্স্ট এসে খবর দিলেন মৃতদেহ গেবলসে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে করোনারের বিচার হবে। গুহাগুলোতে কিছু পাওয়া যায়নি, তবে ম্যাকফারসনের ডেস্কের কাগজগুলো পরীক্ষা করে জানা গেছে ফুলওয়ার্থের মিস মড বেলানের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। চিঠিগুলো পুলিশের কাছে আছে। হোমস অনেকক্ষণ ভেবে বললেন,
তাহলে তো এখন মেয়েটার খোঁজ করতে হবে। চেনেন কেউ তাকে?
হ্যাঁ হ্যাঁ, সকলেই তাকে চেনে, এই অঞ্চলে সবচেয়ে সুন্দরী সে, একেবারে সত্যিকারের সুন্দরী। অনেক লোকের ভিড়ে আপনার চোখ প্রথমে তার উপরে পড়বে, জানতাম ম্যাকফারসন তার প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু জানতাম না এত দূর গড়িয়েছে।
কিন্তু কে সেই মহিলা?
উনি হলেন বুড়ো মিস্টার টম বেলামির কন্যা, ফুলওয়ার্থের যাবতীয় নৌকার মালিক। তিনি জীবন শুরু করেছিলেন জেলে হিসেবে, এখন মোটা টাকা করেছেন। ওর ছেলের একটা চিনির কলও আছে, চলুন আমি আপনাকে নিয়ে যাই। মিস্টার বেলামিকে মনে হলো মধ্যবয়সী, তার মাথার চুল জল জলে লাল, অত্যন্ত খারাপ নিতে দেখে মুখের রঙও মাথার চুলের মতো হয়ে উঠেছে। তিনি বলে উঠলেন,
না মশাই না, কোনো খুঁটিনাটি বিষয় আমি জানতে চাই না, আমার এই ছেলেও।
এই বলে এক স্বাস্থ্যবান গোমরামুখ প্রকাণ্ড মাথার এক তরুণ বসবার ঘরের এক কোণে ছিলেন, তাকে দেখিয়ে বললেন,
আমার সঙ্গে একমত যে মিস্টার ম্যাকফারসন যেভাবে মডের সঙ্গে ব্যবসা করতেন তা রীতিমতো অপমানকর। আগে হ্যাঁ বিয়ে করবেন আর এই কথা তিনি একবারও বলেননি, অথচ তবুও চিঠি লিখতেন, ওর সঙ্গে দেখা করতেন। তাছাড়াও এমন কিছু ঘটনা ঘটে গেছে আমরা তার অভিভাবক হিসেবে কিছুতেই মানতে পারছি না, ওর মা নেই, আমরা ঠিক করেছি।
ঠিক এমন সময় মেয়েটি স্বয়ং এসে তার বাবার কথাটা কেড়ে নিয়ে ট্যাক হাস্টের সামনে দাঁড়ালো। হোমস তার সৌন্দর্যে প্রথমটা একটু অভিভূত হলেও মস্তিষ্কের দ্বারা তিনি হৃদয় আবেগকে সংবরণ করে মেয়েটির দিকে তাকিয়ে বললেন,
মিস্টার ম্যাকফারসন মারা গিয়েছেন, অতএব সমস্ত ঘটনা আমাকে খুলে বলতে ইতস্তত করবেন না।
মিস্টার বেলামের ছেলে উইলিয়াম তাকে বলল তার বোনকে কেন এই ব্যাপারে জড়ানো হচ্ছে। তীক্ষ্ণ কঠিন দৃষ্টিতে মেয়েটি তাকালো ভাইয়ের দিকে এবং সে বলল,
সেটা আমি বুঝব উইলিয়াম, তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে না গলালে খুশি হব। বেশ বোঝা যাচ্ছে যে একটা অপরাধ ঘটে গেছে, যদি অপরাধীকে খুঁজে বের করার ব্যাপারে আমি বিন্দুমাত্র সাহায্য করতে পারি, তো মৃতের পক্ষে কিছু কাজ করা হবে বলে আমি মনে করি।
ট্র্যাকহার্স্টের মুখে মিস মড সব শুনলেন, এমন সংযত হয়ে মনোযোগ সহকারে শুনলেন যে মনে হলো কেবল অপরূপ রূপই নয় প্রচুর চরিত্র বলও আছে তার। মড বেলামিকে দেখে মনে হলো হোমসকে সে চিনেছে, কারণ শেষ পর্যন্ত সে হোমসের দিকে তাকিয়েছিল। তারপর ভগ্নস্বরে বলল,
ওদের বিচারের ব্যবস্থা করুন মিস্টার হোমস, এ ব্যাপারে আমার সহানুভূতি আমার সাহায্য সব আপনি পাবেন।
মনে হলো কথাটা যেন বলবার সময় সে অবজ্ঞার চোখে বাবা আর ভাইয়ের দিকে তাকালো। তারপর হোমস বললেন,
ধন্যবাদ। আচ্ছা আপনি বললেন ওদের, মানে আপনি কি তাহলে মনে করছেন যে এখানে একাধিক মানুষের হাত রয়েছে?
মিস্টার ম্যাকফারসনকে আমি ভালো করেই জানতাম, আমি এই বিষয়ে নিশ্চিত যে কোনো একজন ব্যক্তির পক্ষে তাকে অমন আঘাত করা অসম্ভব।
আমি কি আপনার সাথে আড়ালে একটু কথা বলতে পারি?
খবরদার এসব ব্যাপারে জড়িয়ে পড়বি না।
অসহায় ভাবে মিস মড হোমসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
কি করবো তাহলে?
আচ্ছা ঠিক আছে, কদিনের মধ্যেই তো পৃথিবী শুদ্ধ লোক সবকিছু জানতেই পারবে, সকলের সামনে আলোচনা করলেও কিছু যায় আসে না। অবশ্য আলোচনাটা গোপনে হলেই ভালো হতো, কিন্তু আপনার বাবা যখন আপত্তি করছেন তখন তিনিও শুনুন।
হোমস মৃতের পকেটে পাওয়া চিঠিটার কথা উল্লেখ করে বললেন,
এই বিষয়ে আমি আপনার বক্তব্য জানতে চাই। সবার আগে
রহস্যের তো কোনো কারণ দেখি না, আমাদের বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু কথাটা প্রকাশ করিনি কারণ ম্যাকফারসনের কাকা খুব বুড়ো হয়েছেন, বোধ হয় আর বেশি দিন বাঁচবেন না, হয়তো তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলে তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন, এছাড়া আর কোনো কারণ ছিল না।
সে কথা তো বলতে পারতি আমাদের,
হোমস চিঠিতে পরীক্ষা করে বললেন।
আচ্ছা আচ্ছা একটা ব্যাপারে, এটা তো ডাকে আসেনি, কি করে এটা পেলেন?
এ কথার উত্তর আমি দেব না, আপনার তদন্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তবে ওই মৃত্যুর ব্যাপারের সঙ্গে সম্পর্ক আছে এমন যে কোনো প্রশ্নে আমি মন খুলে উত্তর দেব।
কথাটা সে দেখেছিল, কিন্তু এমন কিছু জানা গেল না যাতে তদন্তের ব্যাপারে কোনো সুবিধা হতে পারে, এমন কিছু তার মনে পড়ে না যা থেকে মনে হতে পারে মিস্টার ম্যাকফারসনের কোনো গোপন শত্রু আছে। তবে এই কথা স্বীকার করলো যে তার নিজের অনেক অনুসারী ছিল। হোমস জিজ্ঞেস করলেন,
আচ্ছা মিস্টার মার্ডকও কি তাদের মধ্যে পড়ে? সেও কি তার অনুসারী ছিল?
এই কথায় মেয়েটি লজ্জার হাসি হাসলো, মনে হলো কি বলবে ঠিক বুঝতে পারছে না। তারপর বলল,
না একসময় মনে হতো তাই, কিন্তু যখন তিনি আমাদের আসল সম্বন্ধটা বুঝলেন তারপর থেকে তার মনে সে ভাব আর জেগে ওঠেনি।
মিস্টার মার্ডকের ওপর যে ছায়া ছায়া ভাব হোমসের মনে ছিল তা যেন ক্রমে স্পষ্ট হয়ে উঠল। হোমস ভাবলেন তার অতীতটা পরীক্ষা করে দেখতে হবে এবং তার ঘরগুলো, এই ব্যাপারে ট্র্যাকহার্স্টের শতপ্রবৃত্ত সাহায্য পাবেন, কারণ তার মনেও সন্দেহ দানা বেঁধেছিল মার্ডকের উপর। হোমসটা ফিরে এলেন। প্রায় এক সপ্তাহ কেটে গেল, করোনারের তদন্তে কোনো আলোকপাত না হওয়ায় মুলতবি রইল ভবিষ্যতে আরো সাক্ষ্যের আশায়। ট্যাকহার্স্ট খুব সাবধানে তার এই কর্মচারীটির সম্বন্ধে খোঁজ খবর করলেন, কিন্তু কোনো কাজ হলো না। হোমস একা সমস্ত জায়গাটা ঘুরে ফিরে দেখলেন সশরীরে এবং মনে মনে নতুন কোনো সমাধানে পৌঁছতে পারলেন না। আর কোনো মামলাতেই হোমসকে তার ক্ষমতার শেষ সীমায় গিয়ে পৌঁছতে হয়নি, এমনকি মনে মনেও
কোনো সমাধান করতে পারলেন না। আর তারপরে এলো কুকুরের ব্যাপারটা। শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প সিংহের কেশর। শুনতে থাকুন ফিরছি একটু পর। হোমসের বন্ধু ফিত্রা ম্যাকফারসন অদ্ভুত ভাবে মারা গেছেন। মৃত্যুর সময় তার কাঁধে ও পাঁজরে পাওয়া গেছে অদ্ভুত সব দাগ। হোমস সন্দেহ করলেন আয়ান মার্ডারকে, কিন্তু ম্যাকফারসনের পকেটে রাখা মেইলি হাতের লেখা একটা চিঠি মোড় ঘুরিয়ে দিল মামলার। হোমস খুঁজে বের করলেন সেই মেয়েটিকে, ফুলওয়ার্থের নৌকার মালিক মিস্টার টম বেলামির কন্যা। হোমস জানলেন মিস মডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ম্যাকফারসনের। চিঠির কথা জিজ্ঞেস করতেই এই উত্তর পেলেন হোমস, কিন্তু কেউ জানতো না তাদের এই বিয়ের ব্যাপারে। তাই মৃত্যুর তদন্তের জন্য খুব উপকারী কিছু একটা হলো না, কোনো সমাধানই পৌঁছতে পারলেন না হোমস। ঠিক তখনই এলো একটা কুকুরের ঘটনা। হোমসের এক বৃদ্ধা গৃহকর্তী খবর দিলেন মিস্টার ম্যাকফারসনের কুকুরটা মারা গেছে। এই ধরনের কথা শুনবার জন্য প্রস্তুত ছিলেন না হোমস। তিনি প্রশ্ন করলেন,
কি হয়েছিল কুকুরটার?
বৃদ্ধাটি বলল, মনিবের শোকে কুকুরটা মারা গেছে। আর আশ্চর্যের কথা, কুকুরটি এতই প্রভু ভক্ত ছিল যে সমুদ্র তীরে ঠিক যে জায়গাটায় তার মনিব মারা গিয়েছিল ঠিক সেই জায়গায় কুকুরটিকে মরে পড়ে থাকতে দেখা গেছে। সবাই এই কথাই বলছে। কয়েক মিনিটের মধ্যেই হোমস বেরিয়ে পড়লেন। পড়ার ঘরে ছিলেন স্ট্যাকহার্স্ট। হোমসের অনুরোধে তিনি মারবেরি আর ব্লাউন্ডকে ডেকে পাঠালেন। এই দুই ছাত্রই মরা কুকুরটাকে দেখতে পেয়েছিল। ওদের একজন বলল, জলাশয়ের ঠিক ধারটায় পড়েছিল ওটা। হোমস প্রভুভক্ত ছোট্ট প্রাণীটিকে ভালো করে পরীক্ষা করলেন। হল ঘরের মাদুরের উপরে কুকুরটা শোয়ানো ছিল। শরীরটা একেবারে শক্ত হয়ে গেছে, চোখ দুটো যেন বেরিয়ে আসছে কোটর থেকে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দোমড়ানো মোচড়ানো, সমস্ত শরীর দিয়ে যন্ত্রণা ফুটে বেরোচ্ছে। গেবলস থেকে হাঁটতে হাঁটতে হোমস জলাশয়টার কাছে এলেন। সূর্য অস্ত গেছে, পাহাড়ের ক্ষয়ে যাওয়া ডালের ওপর কালো হয়ে পড়েছে, কোথাও জনমানব নেই, জীবনের কোনো সাড়া নেই, কেবল দুটো সামুদ্রিক পাখি ছাড়া মাথার ওপরে তারা ঘুরে ঘুরে চিৎকার করছে। কমে আসা আলোয় অস্পষ্টভাবে চোখে পড়ল বালির উপর কুকুরটার পায়ের ছাপ। যে পাথরটার উপর তার প্রভুর তোয়ালেটি পড়েছিল সেটা ঘিরে এই পায়ের ছাপগুলো। অনেকক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। ক্রমেই ছায়া আরো নিবিড় হয়ে হোমসকে ঘিরে ফেলতে লাগলো। শেষ পর্যন্ত বাড়ির পথ ধরলেন হোমস। রাস্তাটার ঠিক মোড়ের কাছটায় এসে হোমসের মাথায় বিদ্যুৎ চমকানোর মতো একটা ব্যাপার মনে এলো। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে ছাদে একটা চিলে কোঠার বই ভর্তি ঘরে চলে এসে ঘন্টা খানেক ধরে তল্লাশের পর চকলেট আর একটা রুপলি মলাটের বই নিয়ে বেরিয়ে এলেন। এই বইটার একটা বিশেষ অধ্যায় বারবার পড়তে লাগলেন হোমস, ব্যগ্রভাবে খুঁজতে লাগলেন সেটা। অবশেষে মুখে হাসি ফুটে উঠল তা। অনেক রাতে ঘুমোতে গেলেন পরের দিনের জন্য প্রচুর আগ্রহ নিয়ে। পরদিন সকালে চা পর্ব সেরে সমুদ্র তীরে যাবার জন্য তৈরি হচ্ছিলেন হোমস। এর মধ্যে পুলিশ অফিসার মিস্টার বার্ভুল এলেন দেখা করতে। ভদ্রলোক ধীর স্থির, শক্ত সামর্থ্য, তার চোখের দৃষ্টিতে গভীর চিন্তা। তিনি বললেন,
আপনার প্রচুর অভিজ্ঞতা স্যার, যদি কিছু মনে না করেন, মানে অভয় যদি দেন, একান্ত ব্যক্তিগত কয়েকটা কথা তাহলে বলি।
হ্যাঁ, আপনি নিঃসংকোচে বলতে পারেন।
স্যার, আমি ম্যাকফারসনের মামলায় অনেকখানি এগিয়েছি। এখন বুঝে উঠতে পারছি না অপরাধীকে গ্রেপ্তার করব কিনা।
কাকে গ্রেপ্তার করতে চাইছেন? আর মার্ডককে?
জি স্যার, ভালো করে ভেবে দেখলে বুঝবেন অন্য কারো পক্ষে সম্ভব হতে পারে না।
আমি যে পথে তদন্ত করছি আপনি দেখি ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছেন। মিস্টার মার্ডকের চরিত্রের মধ্যে যে রহস্য আছে তার কথা ভাবলে তাকে অপরাধী ভাবাটা খুবই স্বাভাবিক। ভয়ঙ্কর রাগে ফেটে পড়েন তিনি। যেমনটা দেখা গেছে কুকুরটার ব্যাপারে, অতীতে ম্যাকফারসনের সঙ্গে তার ঝগড়ার কথা আর মিস মদ বেলামির প্রতি ম্যাকফারসনের আকর্ষণের ফলে হয়তো তার আপত্তি, এসবও সেই একটা জিনিসই নির্দেশ করে, সন্দেহ নেই। আর সন্দেহের চূড়ান্ত কারণ হলো যে মার্ডক খুব সম্ভব এখান থেকে চলে যাওয়ার জন্য সব রকম বন্দোবস্ত করেছেন।
এইরকম একটা প্রমাণ পাওয়া সত্ত্বেও যদি ওর পালিয়ে যাওয়া বন্ধ করতে না পারি আমাদের তো মুশকিলে পড়তে হবে।
ভেবে দেখুন তাহলে আপনার মামলায় কতটা ফাঁক রয়ে গেছে। অপরাধের দিন সকালবেলা যে উনি উন্নত ছিলেন এ প্রমাণ করা তার পক্ষে কিছুটা কঠিন হবে না। শেষ মুহূর্তে যদি তিনি তার ছাত্রদের সঙ্গে ছিলেন এবং ম্যাকফারসনকে যখন শেষ দেখা গিয়েছিল তখন কয়েক মিনিটের মধ্যেই তিনি পেছন দিক থেকে আমাদের কাছে আসেন। আর ভেবে দেখুন, তার মতো বলিষ্ঠ এক ব্যক্তিকে কারো সাহায্য না নিয়ে অমন আঘাত করা কি একেবারে অসম্ভব নয়? আর যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেটার কথা একবার ভেবে দেখুন।
তা কোনো রকমের চাবুক ছাড়া কি হবে?
পরীক্ষা করে দেখেছেন আগাছগুলো?
হ্যাঁ হ্যাঁ, ডাক্তারও পরীক্ষা করে দেখেছেন।
আমি আতসী কাজ দিয়ে পরীক্ষা করে দেখেছি, ওই দাগগুলো খুবই অস্বাভাবিক।
তার থেকে একটা বড় করে ছাপানো ফটো নিয়ে এসে বারডলকে দেখে বললেন,
এসব ব্যাপারে আমি এভাবেই কাজ করে থাকি। এই যে এবার দেখুন, এই এই ক্ষত চিহ্নটার কথাই ধরা যায়, এটা ওর ডান কাঁধ ঘিরে দেখা গেছে। কিছু বুঝতে পারছেন?
না তো।
এই একটা জায়গায় রক্ত উপচে পড়েছে, এই আবার আরেক জায়গায় অনেকটা এই ধরনের চিহ্ন ওই ক্ষত চিহ্নটাতেও। আর কি অর্থ বলতে পারেন? তবে কোনো উত্তর দিতে পারছেন না তো? আমি আশাবাদী খুব শিগগিরই এসব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। যখনই জানতে পারবো কি থেকে ওই ক্ষতের সৃষ্টি হয়েছে, তখনই আমরা অপরাধের অনেকটা কাছাকাছি চলে আসতে পারবো।
আমার এই মুহূর্তে একটা ধারণা মনে যাচ্ছে, হয়তো অসম্ভব। সেটা ধরুন, যদি গনগনে গরম কোনো তারের জাল ওর পিঠে লাগানো হয়, তাহলে এই যে কোনো কোনো জায়গায় বেশি করে রক্তের চিহ্ন দেখা যাচ্ছে, সেগুলোর কারণ হয়তো এই যে সেই সব জায়গাতেই তারগুলো পরস্পর মিলিত হয়েছে।
বাহ, চমৎকার! আপনি তো সমস্যা প্রায় কাছাকাছি চলে আসতে সমর্থ হয়েছেন।
এমন আলোচনা যখন চলছিল, হঠাৎ বাইরের দরজা সশব্দে খুলে গেল। গলিপথে অসমান পথের আওয়াজ, টলতে টলতে প্রবেশ করলেন আর নাটক। মুখে রক্ত নেই, চুল উস্কো খুস্কো, পোশাক অসংকৃত, রুগ্ন হাতে চেয়ার ধরে দাঁড়াবার চেষ্টা করছেন। খাবে খেতে খেতে বলে উঠলেন,
ব্র্যান্ডে!
তারপরে আর তো আওয়াজ তুলে সোফার উপরে পড়ে গেলেন। পেছন পেছন ফ্যাকার আসতে ঘরে ঢুকে মাথায় টুপি নিয়ে ভীষণ হাঁপাতে হাঁপাতে এসেছেন। তিনি বলে উঠলেন,
হ্যাঁ ব্র্যান্ডি, প্রায় শেষ অবস্থা ওর। কোনোরকম ওখানে নিয়ে আসতে পেরেছি,
দুইবার পথে অজ্ঞান হয়ে পড়েছিল।
নির্জলা ব্র্যান্ডি আধ গ্লাস খাওয়ানোর ফলে এক আশ্চর্য পরিবর্তন তার মধ্যে এলো। তার হাতে ভরতে ওঠে কৌটাটা ছুঁড়ে ফেলে দিলেন কাঁধ থেকে, চিৎকার করে উঠলেন,
আহ, ঈশ্বরের দোহাই, তেল আফিম মরফিম যা আছে দিন, এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না।
শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প সিংহের কেশর। শুনে থাকুন ফিরছি একটু পর। হোমসের বন্ধু ফিস্টার ম্যাকফার্সন অদ্ভুত ভাবে মারা গেছেন। মৃত্যুর সময় তার কাঁধে ও পাঁজরে পাওয়া গেছে অদ্ভুত সব দাগ। হোমস সন্দেহ করলেন আয়ান মার্ডারকে, কিন্তু ম্যাকফার্সনের পকেটে রাখা নীল হাতের লেখা একটা চিঠি মোড় ঘুরিয়ে দিল মামলার। হোমস খুঁজে বের করলেন সেই মেয়েটিকে, ফুলওয়ার্থের নৌকার মালিক মিস্টার টম বেলামির কন্যা। হোমস জানলেন মিস মডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ম্যাকফার্সনের। চিঠির কথা জিজ্ঞেস করতেই এই উত্তর পেলেন হোমস, কিন্তু কেউ জানত না তাদের এই বিয়ের ব্যাপারে। তাই মৃত্যুর তদন্তের জন্য খুব উপকারী কিছু একটা হলো না, কোনো সমাধানই পৌঁছতে পারলেন না হোমস। ঠিক তখনই এলো একটা কুকুরের ঘটনা। ম্যাকফার্সনের কুকুরটা মারা গিয়েছে। সমুদ্র তীরে যে জায়গাটা ম্যাকফার্সন মারা গিয়েছিল সেখানে মনে পড়েছিল কুকুরটা। এদিকে পুলিশ অফিসার মিস্টার বার্ডল খুব সহজ সরল একটা সমাধান দিয়ে দিলেন। তার মতে খুনি হচ্ছে মার্ডল, যে কিনা পেছন থেকে চাবুক দিয়ে আঘাত করে মেরেছে ম্যাকফার্সনকে। কিন্তু হোমসের মতে দাগগুলি মোটেও চাবুকের নয়। আর ঠিক তখনই তাদের আরো আশ্চর্য করে দিয়ে সেখানে এসে উপস্থিত মার্ডল স্বয়ং, চলতে চলতে অসহ্য যন্ত্রণা নিয়ে। তাহলে কে আঘাত করলো মার্ডলকে? ম্যাকফার্সনের আসল খুনি তাহলে কে? দৃশ্যটা দেখে চিৎকার করে উঠলেন মিস্টার হোমস এবং পুলিশ ইন্সপেক্টর। ভদ্রলোকের খালি পিঠের ওপর সেই একই ধরনের লাল জ্বলন্ত রেখার কাটাকাটি, যার ফলে মিস্টার ফিটজরয় ম্যাকফার্সনের মৃত্যু হয়। যন্ত্রণা অত্যন্ত বেশি হচ্ছিল এবং কেবলমাত্র ক্ষতস্থানেই সীমিত ছিল না, কারণ মাঝে মাঝে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। যতবার মুখে ব্র্যান্ডি ঢেলে দেওয়া হলো, প্রত্যেকবারই তার মধ্যে জীবনের আভাস সঞ্চারিত হচ্ছিল। তুলোয় ভিজিয়ে তেলার তেল ক্ষতস্থানগুলিতে লাগাবার পর মনে হলো যন্ত্রণার কিছুটা উপশম হলো। শেষ পর্যন্ত তার মাথাটা ভারী হয়ে সোফায় ঢলে পড়ল। জীবনী শক্তির শেষ বিন্দু পর্যন্ত নিঃশেষ হয়ে গেল। আধো ঘুম আর আধো অজ্ঞান অবস্থার মধ্য থেকে, অন্তর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেলেন তিনি। হোমস জিজ্ঞেস করলেন,
কোথায় পেলেন ওকে?
সমুদ্রের তীরে, ঠিক যে জায়গাটায় বেচারা ম্যাকফার্সন মরে পড়ে।
এর হৃৎপিণ্ডটা যদি ম্যাকফার্সনের মতো দুর্বল হতো, একেও আর তাহলে রক্ষা করা যেত না। নিয়ে আসতে আসতে একাধিকবার আমার মনে হয়েছে আর বুঝি বাঁচানো যাবে না।
ওখান থেকে অনেক দূর বলে গেবলসে না গিয়ে
এখানে নিয়ে এলাম। পাহাড়টার উপর বেড়াচ্ছিলাম,
হঠাৎ ওর চিৎকার শুনতে পাই। জলের ধারে মাতালের মতো গড়া ছিলেন। দৌড়ে কাছে গিয়ে কিছু পোশাক ওর দিকে ছুড়ে দিয়ে আমি এলাম ওকে নিয়ে। ঈশ্বরের দোহায় মিস্টার হোমস, আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে এই অভিশাপ থেকে মুক্ত করুন আমাদের এই অঞ্চলকে। জীবন অসহ্য হয়ে উঠেছে, সমস্ত জগৎ সংসার জুড়ে আপনার সুনাম, আর আপনি আমাদের জন্য এটুকু করতে পারবেন না? প্লিজ কিছু করুন মিস্টার হোমস, কিছু করুন।
মনে হয় পারবো মিস্টার সেখার্স, আসুন আমার সঙ্গে আসুন। আর আপনি আসুন ইন্সপেক্টর, দেখা যাক এই খুনিকে আপনার হাতে তুলে দিতে পারে কিনা।
অচেতন মার্ডারকে গৃহকর্তীর তত্ত্বাবধানে রেখে ওরা তিনজন সেই খুনি জলাশয়ের কাছে এলেন। নুড়ি পাথরের ওপর এক জায়গায় কিছু পোশাক আর তোয়ালে মার্ডার জড়ো করে রেখেছিলেন। হোমসের সঙ্গীরা তার পেছন পেছন খুঁজছিলেন। জলাশয়ের বেশিরভাগ জায়গাতেই জল খুব কম, কিন্তু পাহাড়ের নিচে যে জায়গাটা গর্তের মতো সেখানটার গভীরতা হবে 4-5 ফুট। যে কোনো সাঁতারুই এখানটায় যাবে, কারণ এখানকার জল টলমলে সবুজ স্ফটিকের মতো স্বচ্ছ। তারপরে পাহাড়ের নিচে খুব সুন্দর পাথর। এগিয়ে চললেন হোমস সেই বরাবর। নিচের গভীরতার দিকে তাকাতে তাকাতে হোমস এগিয়ে চললেন সেই দিকেই। সবচেয়ে গভীর আর শান্ত জলের উপর আসতে সেই বস্তু হোমসের চোখে পড়তে তিনি চিৎকার করে বললেন,
সায়ানিয়া, সায়ানিয়া, দেখুন সিংহের কেশর দেখুন।
হোমস যে আশ্চর্য বস্তুটির দিকে নির্দেশ করলেন সত্যিই যেন সেটা কোনো সিংহের কেশর থেকে কেটে নেওয়া। জ্বর পাকিয়ে গেছে। জলের 3 ফুট নিচে একটা পাথুরে তাক মতো, সেখানে ছিল সেটা। রোমশ একটা প্রাণী, অদ্ভুত ভাবে দুলছে আর থরথর করে কাঁপছে। হলদে কেশরগুলোর মধ্যে সাদা সাদা রেখা, ধীরে ধীরে কখনো ফুলে উঠছে, কখনো বা কুঁকড়ে যাচ্ছে। হোমস বললে,
অনেক অনেক অনিষ্ট করেছে, ওর দিন শেষ। আসুন তো মিস্টার সেখার্স, সাহায্য করুন দেখি ওই খুনিটাকে একেবারে খতম করে দিই।
এই বলে একটা প্রকাণ্ড পাথর ঠেলতে ঠেলতে তিনি জলের কাছে ফেলে দিলেন। প্রচুর আলোড়ন সৃষ্টি করে পাথরটা সেই তাকের উপর গিয়ে পড়ল। হলদে ঝিল্লির এক প্রান্তের ঝাপটানি দেখে বুঝতে অসুবিধা হলো না যে প্রাণীটি এই পাথরের নিচে চাপা পড়েছে। একটা পুরো তৈলাক্ত বস্তু পাথরটার তলা থেকে চুইয়ে চুইয়ে বেরিয়ে চারদিকে ছড়াতে ছড়াতে উপর দিকে উঠতে লাগে।
এ তো কিছুই বুঝছি না।
কি মিস্টার হোমস,
আমার জন্ম কর্ম সবই তো এই অঞ্চলে, কিন্তু তবু এমনটি কখনো দেখিনি। সাসেক্সের জিনিস এ নয়।
সাসেক্সের সৌভাগ্য এটা, মনে হয় দক্ষিণ পশ্চিমে ঝড়ের তরে হয়তো এখানে এসে পড়ে থাকবে। আসুন আপনারা আমার বাড়ি আসুন, সমুদ্রে এমন একজনের মারাত্মক একটা অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো। সমুদ্রের এই ভয়াল প্রাণীর সঙ্গে যার মোলাকাত তিনি কোনোদিনই ভুলতে পারেননি।
সবাই যখন হোমসের পড়বার ঘরে পৌঁছলেন তখন মার্ডার অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, উঠে বসেছেন। তার হতবুদ্ধি ভাব তখনও কাটেনি, থেকে থেকে কেঁপে উঠছেন। ভাঙা ভাঙা গলায় বললেন তার কি হয়েছিল কিছুই তিনি মনে করতে পারছেন না। শুধু মনে আছে অসহ্য যন্ত্রণা হয়েছিল তার। তার সমস্ত শক্তি আর ধৈর্য প্রয়োগ করে তিনি তীরে আসতে পেরেছিলেন। হোমস একটা ছোট্ট বই তুলে নিয়ে বললেন,
বিখ্যাত পর্যবেক্ষক মিস্টার জে জে উডের লেখা এই বইয়ের নাম ঘরের বাইরে। এই কুৎসিত প্রাণীর কবলে পড়ে মিস্টার উড প্রায় মরতে বসেছিলেন, তাই এ বিষয়ে সমস্ত খবর সংগ্রহ করে তিনি বইটা লিখেছিলেন। এই প্রাণীটার পুরো নাম হচ্ছে সায়ানিয়া, সায়ানিয়া ক্যাপিলেট। এর আক্রমণ কেউটের ছোবলের মতোই মারাত্মক। একটু পড়ে শোনায় আপনাদের, হ্যাঁ, স্নান করতে করতে যদি কখনো এমন কোনো বস্তুর দেখা পান যার রং সিংহের কেশরের মতো আর তাতে সাদা সাদা রেখা, খুব সাবধান, এ হচ্ছে সেই ভয়ঙ্কর প্রাণী সায়ানিয়া ক্যাপিলেটা। অত্যন্ত মারাত্মক তার জালের মতো তার হুল, আঘাতের জায়গায় যে যন্ত্রণা, সেই মারাত্মক যন্ত্রণার সামগ্রিকতার কাছে তা কিছুই নয়। সেই যন্ত্রণা এমন ভাবে বুক ভেদ করে যায় ছিটা গুলির মতো, যে হৃৎপিণ্ড 6-7 বার এমন ভাবে লাফিয়ে উঠল যেন বুক ফুড়ে বেরিয়ে আসবে। পুরো এক বোতল ব্র্যান্ডি খেয়ে তবে তার জীবনটা রক্ষা হয়। বইটা আপনাকে দিচ্ছি ইন্সপেক্টর, এই বই পরে আপনি ম্যাকফারসনের দুর্ভাগ্যের সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন।
থ্যাংক ইউ।
যাই হোক, তাহলে আমার উপর থেকে আপনাদের সন্দেহটা গেল। ইন্সপেক্টর সাহেব, আপনাকে বা মিস্টার হোমসকে দোষ দিচ্ছি না, কারণ এহেন সন্দেহ জায়গা অত্যন্ত স্বাভাবিক।
না মিস্টার মাদক, তার আগে আমি পথ খুঁজে পেয়েছিলাম, এবং যদি যতটা ভোরে আমি বেরোবো ভেবেছিলাম ঠিক ততটা ভোরে বেরোতে পারতাম, তাহলে আপনাকে আর এই বিভৎস অভিজ্ঞতার মধ্যে পড়তে হতো না। ¶¶
Well, in the merry month of May, no from me home, and I had left the girls and two were nearly broken. Had to lose the father dear, kissed me darling mother, drank a pint of beer, me grieving tears, but mother than not to reap the corn and me, for I was born, God, it's out the clouds of Bundy, ghost, and God, it's a Bundy.
This track was downloaded from FusionBD.com.